বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 284 ও 285 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লিল্লাহি মা ফিস السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله يغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير।
বিসমিল্লাহির রহমানির রহিম। যা কিছু আকাশমণ্ডলীতে রয়েছে আর যা কিছু পৃথিবীতে আছে সবই আল্লাহর। তোমরা তোমাদের মনের কথা প্রকাশ করো বা নাই করো, আল্লাহ তোমাদের কাছ থেকে তার হিসাব নেবেন। তারপর যাকে ইচ্ছা তিনি ক্ষমা করবেন এবং যাকে ইচ্ছা শাস্তি দেবেন। আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। রাসূল বিশ্বাস রাখেন সেই সব বিষয় সম্পর্কে যা তাঁর পালনকর্তার পক্ষ থেকে তাঁর কাছে অবতীর্ণ হয়েছে, এবং মুসলমানরাও বিশ্বাস রাখে আল্লাহর প্রতি, তাঁর ফেরেশতাদের প্রতি, তাঁর গ্রন্থসমূহের প্রতি এবং তাঁর পয়গম্বরদের প্রতি। তারা বলে, আমরা তাঁর পয়গম্বরদের মধ্যে কোনো তারতম্য করি না। তারা বলে, আমরা শুনেছি এবং কবুল করেছি। আমরা তোমার ক্ষমা চাই, কে আমাদের পালন কর্তা, তোমারই দিকে প্রত্যাবর্তন করতে হবে। সাদাকাল্লাহুল আলিয়ুল আজিম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ সোমবার 9 মে, 26 বৈশাখ এবং ফার্সি 19 উর্দিবেহেশত। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্জে এবং সৌদি আরবের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সাক্ষাতের গুরুত্ব সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ভোজ্যতেল সয়াবিনের ক্রমাগত দাম বৃদ্ধি এবং এ বিষয়ে বাণিজ্যমন্ত্রীর মন্তব্য নিয়ে ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে শ্রোতাদের চিঠিপত্র, ইমেল ও মন্তব্য নিয়ে সাপ্তাহিক অনুষ্ঠান প্রিয়জন। প্রান্তিক আয়োজন রয়েছে কথাবার্তা। সব শেষে সংক্ষিপ্ত সংবাদ। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন ইরানের সর্বোচ্চ নেতা, বললেন উৎপাদন বন্ধের বিদেশি ষড়যন্ত্র নস্যাতে সামনের সারিতে ছিল শ্রমিক সমাজ। ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি শহীদ, জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিনি প্রধানমন্ত্রীর আহ্বান। ঘূর্ণিঝড় অশনির অবস্থান এখনও বাংলাদেশ থেকে 1,000 কিলোমিটার দূরে, এরপর উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। এবং প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সংঘর্ষ ও কারফিউ চলছে। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন। এবারে বিস্তারিত পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই বলেছেন, ইসলামী বিপ্লবের শুরু থেকেই শত্রুরা ইরানের উৎপাদন বন্ধের নীতি অনুসরণ করেছে। উৎপাদন বন্ধ করে দেওয়াই ছিল তাদের সব নিষেধাজ্ঞার উদ্দেশ্য। আমাদের শ্রমিকেরা প্রতিরোধের প্রথম সারিতে অবস্থান নিয়ে তা নস্যাৎ করে দিয়েছেন। আজ ইরানের একদল শ্রমিকের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। দেশের শ্রমিকদেরকে ধন্যবাদ জানিয়ে সর্বোচ্চ নেতা আরও বলেন, পুঁজিবাদী ব্যবস্থার শোষণমূলক দৃষ্টিভঙ্গি এবং পতিত কমিউনিস্ট ব্যবস্থার স্লোগানের বিপরীতে শ্রমিকের প্রতি ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে কৃতজ্ঞতা ও মূল্যায়ন ভিত্তিক। এ কারণেই মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিকের হাতে চুম্বন করতেন। সামরিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে শ্রমিকদের অবদানের প্রশংসা করে তিনি বলেন, সামরিক ক্ষেত্রে শ্রমিকদের উপস্থিতির একটি সুস্পষ্ট উদাহরণ হল পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের সময় 14,000 শ্রমিক শহীদ হয়েছেন, এবং আবারও যদি সামরিক ইস্যু সামনে আসে তাহলে নিশ্চিতভাবেই শ্রমিকরা সামনের সারিতে অবস্থান নেবে। শ্রমিকদের নানা সমস্যার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আশা করা যায় নতুন সরকারের নীতির ভিত্তিতে ক্রমান্বয়ে শ্রমিকদের সমস্যাগুলোর সমাধান হবে।
পূর্ব ইউরোপে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সম্প্রসারণকামী নীতির তীব্র বিরোধিতা করেছে ইরান। পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জেভিগনিউ রাউ গতকাল তেহরানে ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রেসিডেন্ট রাইসি তার দেশের ওই বিরোধিতার কথা জানান। ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানে ন্যাটো জোটের সদস্য দেশ পোল্যান্ড মস্কোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাক্ষাতে ইউক্রেনের চলমান সংঘর্ষের প্রতি ইঙ্গিত করে প্রেসিডেন্ট রাইসি বলেন, ইরান যখন সংঘর্ষ ও যুদ্ধের বিরুদ্ধে নিজের অবস্থান ঘোষণা করেছে, ঠিক একই সময় ন্যাটোর সম্প্রসারণকামী নীতিরও ঘোর বিরোধিতা করছে। সাক্ষাতে পোল্যান্ডের সঙ্গে ইরানের দুর্বল অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের সমালোচনা করে রাইসি বলেন, দুদেশের মধ্যকার বাণিজ্যিক সহযোগিতা শক্তিশালী করার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এসব সম্ভাবনা কাজে লাগানো উচিত। এ সময় পোলিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইতিহাসের দিকে তাকালে দেখা যায় খ্রিস্টীয় ষোড়শ শতাব্দী থেকে ওয়ারশো ও তেহরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় ছিল। তিনি বিগত পাঁচ শতাব্দী ধরে দুদেশের মধ্যকার এই সম্পর্কের ভূয়সী প্রশংসা করেন। ইহুদিবাদী ইসরায়েলের সেনারা অধিকৃত পশ্চিম তীরে তিন ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার পর জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতাইয়া। তিন ফিলিস্তিনিকে গুলি করে হত্যার ঘটনায় ফিলিস্তিন জুড়ে নতুন করে প্রচণ্ড উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সন্ধ্যায় শাতাইয়া বলেন, আমাদের জনগণের উপর দখলদার ইসরায়েলি সেনাদের ভয়াবহ অপরাধযজ্ঞের কারণে আন্তর্জাতিক সমাজের হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে, যাতে সংঘবদ্ধ সন্ত্রাসবাদ থামানো যায় এবং আমাদের জনগণ আন্তর্জাতিক সুরক্ষা পেতে পারে। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ইসরায়েলের জুলুম নির্যাতন ফিলিস্তিনি জনগণকে তাদের শক্ত অবস্থান থেকে হটাতে পারবে না। আমাদের জনগণ মাতৃভূমি ও পবিত্র স্থানগুলোর মর্যাদা রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ। শাতাইয়া অভিযোগ করেন, ইসরায়েলি সেনারা উদ্দেশ্যমূলকভাবে ফিলিস্তিনি তরুণদের হত্যা করছে। ইসরায়েলি সেনারা গতকাল দক্ষিণ তুলকারম, পূর্ব বায়তুল মুকাদ্দাস ও বেথলহামে তিন তরুণকে গুলি করে হত্যা করে। জেরুজালেম, আলকুস ও মসজিদুল আকসার উপর ইহুদিবাদী ইসরায়েলের কোন সার্বভৌম ক্ষমতা নেই বলে ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বলেছে, জেরুজালেম পরিপূর্ণভাবে ফিলিস্তিনি জনগণের সম্পদ এবং এই নগরীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তেল আবিব রাখে না। জেরুজালেমের উপর তেল আবিবের সার্বভৌম ক্ষমতা রয়েছে এবং ইসরায়েল কোন ধরনের বিদেশি দাবির প্রতি ভ্রুক্ষেপ না করেই এই নগরীর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে বলে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দাবি করার পর হামাস এই প্রতিক্রিয়া জানাল। হামাসের পলিট ব্যুরো সদস্য ইজ্জাত আর রাস্ক রোববার গাজায় আরও বলেন, জেরুজালেমের সম্পর্কে বেনেট যে দাবি করেছেন তার কোনো বাস্তব ভিত্তি নেই, বরং এ ধরনের বিষয় ইহুদিবাদীরা তাদের কল্পনার জগতে লালন করে। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণ বেনেটের বক্তব্য প্রত্যাখ্যান করছে এবং এই বক্তব্যকে নিজেদের অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 22 মিটার ব্যান্ডে। ঘূর্ণিঝড় অশনি এখনও বাংলাদেশ উপকূল থেকে হাজার কিলোমিটার দূরে রয়েছে, তবে এই ঝড়ের প্রভাবে উপকূলীয় বিভিন্ন এলাকায় এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ সংবাদদাতা।
বঙ্গোপসাগরে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় আশানি আজ দুপুর নাগাদ বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে অবস্থান করছিল। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় আশানি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার দুপুর চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 1105 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 1000 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের 64 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় 89 কিলোমিটার যা দমকা বা ঝড়ো হওয়ার আকারে 117 কিলোমিটার পর্যন্ত বাড়ছে। প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে 2 নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে দিতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছিতে থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সমুদ্র উত্তাল হওয়ায় অধিকাংশ মাছ ধরার ট্রলার ঘাটে ফিরেছে। যারা এখনও ঘূর্ণিঝড়ের সংকেত পায়নি তাদেরকে সংকেত পৌঁছে সতর্ক করার পাশাপাশি তীরে আনার চেষ্টা চলছে। এরই মধ্যে ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশের প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভারী বর্ষণের সতর্কবাণীতে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতে আসা 800 পাকিস্তানি হিন্দু পরিবার নাগরিকত্ব না পেয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। তারা ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে এসেছিলেন বলে একটি সংগঠন দাবি করেছিল। বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা 800 পাকিস্তানি হিন্দু পরিবার নাগরিকত্ব না পেয়ে দেশে ফিরতে বাধ্য হয়েছেন। আজ সোমবার হিন্দি গণমাধ্যম জনসত্তায় প্রকাশ একটি প্রতিবেদন অনুসারে 2021 সালে রাজস্থানে নাগরিকত্বের জন্য ভারতে আসা 800 পাকিস্তানি হিন্দু পরিবার প্রতিবেশী দেশ পাকিস্তানে ফিরে গেছেন। ভারতে পাকিস্তানি সংখ্যালঘু অভিবাসীদের অধিকারের পক্ষে কাজ করা সীমান্ত লোক সংগঠন বা SLS ওই তথ্য জানিয়েছে। এ প্রসঙ্গে আজ সোমবার ভারতের পশ্চিমবঙ্গের বন্দিমুক্তি কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ভানু সরকার রেডিও তেহরানকে বলেন,
আমরা তো মানে শুরু থেকেই বলছি মানবাধিকার কর্মীরা যে সিএ নাগরিকত্ব দেওয়ার নয়, নাগরিকত্ব কেড়ে নেওয়া, এবং সেটা বিশেষ করে ভারতবর্ষে যে দরিদ্র মানুষ আছে যার মধ্যে প্রধানত মুসলিমদের নাগরিকত্ব কিনে নেওয়া হবে, সেই উদ্দেশ্যে সিএএ বানানো। এই যে 800 জন হিন্দু নাগরিক যারা পাকিস্তান থেকে এসেছিল ভারতবর্ষে থাকার আশায়, ভারতবর্ষে তারা ভেবেছিল তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের প্রজন্ম যেটুকু আছে আছে, কিন্তু বাকি তাদের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষে তারা মানে সিকিউর হবে, নিরাপদ হবে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জীবন জীবিকা, তারা বুঝে গেলেন যে এটা সেটা নয়, এবং তারা প্রমাণ করে গেলেন এবং মোদী সরকারও প্রমাণ করলেন যে সিএএ নাগরিকত্ব দেওয়ার নয়, নাগরিকত্ব কিনে নেওয়ার যায়।
বলছিলেন ভানু সরকার। সীমান্ত লোক সংগঠন বা SLS সভাপতি হিন্দু সিং সোদাকে উদ্ধৃত করে গণমাধ্যমে প্রকাশ, নাগরিকত্ব না পেয়ে তারা যখন পাকিস্তানে ফিরে যান তখন তাদের পাকিস্তানি এজেন্সিগুলো ভারতের বদনাম করতে ব্যবহার করে। সোধা বলেন, এই ধরনের লোকেদের গণমাধ্যমের সামনে উপস্থাপন করে ভারতে তাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে বলার জন্য চাপ দেওয়া হয়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। সরকার বিরোধী আন্দোলন দমনের জন্য জারি করা কারফিউর মধ্যে তিনি পদত্যাগ করলেন। শ্রীলঙ্কা সরকার বিক্ষোভ মোকাবেলায় কারফিউ জারি করলেও তা অমান্য করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন সাধারণ লোকজন। রাজধানী কলম্বো ও দেশের বিভিন্ন এলাকায় এসব বিক্ষোভকারীর উপর হামলা চালিয়েছে সরকারপন্থী সমর্থকরা। এর আগে শুক্রবার চলমান রাজনৈতিক সংকট সমাধানে নিজের ভাই ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে পদত্যাগ করার পরামর্শ দেন প্রেসিডেন্ট গোতাবাইয়া রাজাপাকসে। এরপর আজ তিনি পদত্যাগ করলেন। বিদেশি ঋণ নির্ভর অর্থনীতি গড়ে তোলায় শ্রীলঙ্কা এখন সরকারিভাবে দেউলিয়া। বিদেশিদের কাছে দেশটির ঋণ $5,100 কোটি। এই ঋণ শোধ করার সামর্থ্য নেই তাদের। প্রচণ্ড অর্থনৈতিক দৈন্যদশায় নিরুপায় সাধারণ মানুষ। তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। এতে যোগ দিয়েছেন সরকারদলীয় কিছু সদস্য, সাবেক ক্রিকেটাররা, চিকিৎসকরা। পাশাপাশি মন্ত্রিসভা থেকে একযোগে পদত্যাগ করেন 24 জন সদস্য। পরমাণু যুদ্ধ বাঁধলে ন্যাটোভুক্ত দেশগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছে রাশিয়া। জার্মানির নাৎসি বাহিনীর বিরুদ্ধে সাবেক সোভিয়েত ইউনিয়নের বিজয়ের 77তম বার্ষিকী পালনের আগ মুহূর্তে রাশিয়ার স্পেস এজেন্সির প্রধান দিমিত্রি রোগোজিন এই হুমকি দিয়েছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই বিজয়কে প্রতি বছর বিজয় দিবস হিসেবে স্মরণ করে রাশিয়া। আজ রাশিয়ায় এই দিবস পালিত হচ্ছে। দিবসটি পালনের আগে গতকাল মস্কোর রেড স্কোয়ার দিয়ে রাশিয়ার পরমাণু অস্ত্রবাহী বিশালাকায় সামরিক যানগুলো মহড়া দিয়ে চলে যায়। এ সময় রোগোজিন বলেন, তার দেশের লক্ষ্য পশ্চিমা শত্রুদের পরাজিত করা এবং প্রয়োজনে ইউক্রেন সহ তাদের সবগুলোকে মানচিত্র থেকে মুছে ফেলা। রোগোজিন বলেন, ন্যাটো আমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। তারা একথা মুখে ঘোষণা না করলেও বিষয়টি এখন আর কারো কাছে অস্পষ্ট নয়। রাশিয়ার এই সামরিক কর্মকর্তা বলেন, যদি পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাহলে ন্যাটোভুক্ত দেশগুলো মাত্র আধা ঘণ্টার ব্যবধানে ধ্বংস হয়ে যাবে। পোল্যান্ডে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সের্গেই আন্দ্রেভের উপর হামলা হয়েছে, তবে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়নি। তার চোখে মুখে রক্তের মতো লাল রং ছড়িয়ে দিয়েছে একদল উশৃঙ্খল লোক। আজ পোল্যান্ডের রাজধানী ওয়ারশোতে রাশিয়ার সেনাদের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সময় আন্দ্রেভের উপর হামলা হয়। এ সময় তাকে ইউক্রেন সমর্থকরা ঘিরে ধরে এবং ইউক্রেনের পতাকা নিয়ে নানা স্লোগান দিতে থাকে। তখনই বিভিন্ন দিক থেকে তার চোখে মুখে ও মাথায় লাল রং ছুঁড়ে মারা হয়, তবে তিনি অক্ষত আছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডে জার্মানির নাৎসি বাহিনীর হাতে নিহত রুশ সেনাদের সমাধিস্থলে প্রতি বছর 9 মের বিজয়বার্ষিকীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। আর এরই সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তেহরান সফরকারী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেওয়া সাক্ষাতে এ অঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কথাবার্তা বলেছেন। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনেই তেহরান সফরকারী সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দেওয়া সাক্ষাতে বলেছেন, সিরিয়ার জনগণ ও সরকারের প্রতিরোধ এবং একটি আন্তর্জাতিক যুদ্ধে তাদের বিজয় সেদেশের সম্মান ও মর্যাদা বৃদ্ধি করেছে। একই সঙ্গে তিনি দুদেশের মধ্যে সম্পর্ক বিস্তারের উপর গুরুত্ব আরোপ করেছেন। এই সাক্ষাতে ইরানের সর্বোচ্চ নেতা সামরিক ও রাজনৈতিক অঙ্গনে সিরিয়া সরকারের বড় বড় সাফল্যের কথা উল্লেখ করে বলেছেন, আজকের সিরিয়ার সঙ্গে যুদ্ধ পূর্ববর্তী সিরিয়ার পার্থক্য রয়েছে। এটা ঠিক যে ওই সময় ধ্বংসস্তূপ ছিল না, কিন্তু বর্তমানে দেশটির সম্মান ও মর্যাদা আগের চেয়ে অনেক বেড়েছে এবং সবাই সিরিয়াকে একটি শক্তি হিসেবে গণ্য করছে। হযরত আয়াতুল্লাহ উজমা খামেনেই এই অঞ্চলের জনগণের কাছে সিরিয়ার জনগণ ও প্রেসিডেন্ট আসাদের উচ্চ মর্যাদার কথা উল্লেখ করে বলেছেন, আমাদের এবং আপনাদের প্রতিবেশী দেশগুলোর কিছু নেতা ইহুদিবাদী ইসরায়েলের নেতাদের সঙ্গে উঠবস করেন, একসঙ্গে বসে কফি খান, কিন্তু এসব দেশের জনগণই বিশ্ব কুদস দিবসে ব্যাপক সংখ্যায় রাস্তায় নেমে ইহুদিবাদের বিরুদ্ধে স্লোগান দেন। এটাই এখন এই অঞ্চলের বাস্তবতা। ইরানের সর্বোচ্চ নেতার সাথে সাক্ষাতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদও সন্ত্রাসবিরোধী যুদ্ধে শহীদ কাসেম সোলাইমানির অবদানের কথা উল্লেখ করে সিরিয়ার প্রতি ইরানের সরকার ও জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, গত 4 দশক ধরে ফিলিস্তিনের প্রতি ইরানের অকুণ্ঠ সমর্থন থেকে এ অঞ্চলের জনগণের কাছে এটা প্রমাণিত হয়েছে যে ইরানের নীতি অবস্থান সঠিক। প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরও বলেছেন, যুদ্ধে ধ্বংস হয়ে যাওয়া অবকাঠামো পুনর্নির্মাণ করা যায়, কিন্তু নীতি আদর্শ ধ্বংস হয়ে গেলে সেটাকে ফিরিয়ে আনা যায় না। 2011 সাল থেকে সিরিয়া উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করে আসছে। ইরান মনে করে সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা এবং এ অঞ্চলে এদেশটির শক্তিশালী উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ।
এ কারণে সিরিয়ার প্রেসিডেন্টের ইরান সফরকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
এবারে বাংলাদেশ প্রসঙ্গ। রোজা শেষে দাম বাড়বে জেনেই অবৈধভাবে মজুত করে বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টি করেছেন মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরা। ভোজ্য তেলের সরবরাহ সংকট নিয়ে সোমবার সচিবালয়ে মিলারদের সঙ্গে বৈঠকে এসব মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। এ সম্পর্কে প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
রমজানের শেষে দাম বাড়বে জেনেই অবৈধভাবে মজুত করে বাজারে সয়াবিন তেলের সংকট সৃষ্টি করেছে মিলার থেকে শুরু করে খুচরা ব্যবসায়ীরা, এমনটি ব্যাখ্যা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। ভোজ্য তেলের সরবরাহ সংকট নিয়ে সোমবার সচিবালয়ে মিলারদের সাথে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, মিলার ব্যবসায়ীদের বিশ্বাসের খেসারত দিতে হচ্ছে তাদের।
আমরা যে রমজান মাসের আপিলটা করেছিলাম যে আপনারা দয়া করে দাম বাড়াবেন না, সেই আপিলটা বোধহয় আমার করা ঠিক হয়নি, তার কারণ তারা তো কথা রাখেনি। এখানে আমরা ট্রাস্ট করেছিলাম, এই বিশ্বাস করাটা আমাদের ব্যর্থ। কোথাও সিন্ডিকেটের কোনো নমুনা পাইনি, শুধুমাত্র রিটেইলাররা, যে লক্ষ লক্ষ রিটেইলাররা, তারা একটা সুযোগ দিয়েছে, অথবা ডিলাররা কোথাও হয়তো হোল্ড করেছে। আমাদের ভোক্তা অধিকার যেখানেই পাচ্ছে তাদেরকে বিরুদ্ধে মামলা করছে, জরিমানা করছে। আমরা যেটা অ্যাসোসিয়েশনকে বলেছে এই গ্রসারির, তাদেরও ব্যবস্থা নিতে হবে। মূল মালিক তাদেরকে বলেছে যে আপনাদেরকে মনিটর করতে হবে যে কোথায় কোথায় এরকম হচ্ছে, এবং সেই ধরনের ডিলার এবং তাদেরকে আপনারা বাতিল করে দিতে হবে তাদের ডিলারশিপ, আর আইনগতভাবে যেখানে ধরা যাচ্ছে সেখানে সেই ব্যবস্থাটা নেওয়া।
বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, আন্তর্জাতিক বাজারে ভোজ্য তেলের দাম বাড়ার কারণে আমাদের দেশেও বেড়েছে। আমরা চেষ্টা করছি সামনে যাতে আর এমন পরিস্থিতির সৃষ্টি না হয়। বাজারে ভোজ্য তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বঙ্গভবনে দলীয় সভায় বাদাম তেল খাওয়ার পরামর্শ দিয়েছেন। এ সময় তেল উৎপাদনের আরও কি কি পদ্ধতি আছে সেদিকেও নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে বাজার পরিস্থিতি তদারকিতে নেমে ভোক্তা অধিকার পরিষদ রাজধানী ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে অভিযান চালিয়ে গুদামে মজুত করা সোয়াবিন তেল উদ্ধার করেছে এবং জরিমানা আদায় করেছে।
সরকারি রেট এর বেশি রেটে সোয়াবিন তেল বিক্রয় করা এবং অবৈধভাবে যে মজুত করেছেন, ঈদের আগে নিয়ে আসছেন এবং বিক্রয় করছেন না, এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানকে 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
এদিকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ বা টিসিবি 110 টাকা লিটারে সয়াবিন তেল বিক্রির কার্যক্রম অব্যাহত রাখার কথা ঘোষণা দিয়েছে। পাশাপাশি এই কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে আগামী জুন মাস থেকে 1 কোটি কার্ডধারী পরিবারের কাছে একই দামে তেল বিক্রি করা হবে। টিসিবি সূত্র জানিয়েছে, সরকার এই সংস্থাটির মাধ্যমে সরাসরি সয়াবিন তেল আমদানি করার পরিকল্পনা নিয়েছে। বিদেশে বাংলাদেশ মিশনগুলোর সাথে ইতিমধ্যেই রাষ্ট্র মালিকানাধীন এই প্রতিষ্ঠানের মাধ্যমে সয়াবিন তেল ক্রয় করার জন্য যোগাযোগ করা হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হল সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। আর অনুষ্ঠানের এ মুহূর্তে আমি যোগ দিচ্ছি বাবুল আখতার। এখন রয়েছে শ্রোতাদের চিঠিপত্রে আসার প্রিয়জন।
প্রিয়জন, শ্রোতাবন্ধুরা, এই মুহূর্তে আপনারা যারা রেডিও, ওয়েবসাইট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুনছেন তাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের সাপ্তাহিক আসর প্রিয়জন। আজকের আসরে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাসির মাহমুদ,
আমি আক্তার জাহান
এবং আমি আশরাফ রহমান। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠানের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের দৌহিত্র ইমাম হুসাইন আলাইহিসসালাম বলেছেন, হে মানুষ, তোমার পুঁজি তোমার আয়ুষ্কাল। তোমার আয়ু থেকে যতদিন চলে যাচ্ছে ততই তোমার মূলধন সমাপ্তির দিকে ধাবিত হচ্ছে।
খুবই মূল্যবান একটি বাণী শুনলাম। আমরা সবাই এই বাণীটির আলোকে নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করব। এই আহ্বান জানিয়ে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে। আসরের প্রথমেই তেহরানের ঠিকানায় ডাকযোগে আসা একটি চিঠি হাতে তুলে নিচ্ছি। এটি এসেছে ভারতের ছত্রিশগড়ের ভিলাই থেকে, আর পাঠিয়েছেন পরিবার বন্ধু SWL ক্লাবের সভাপতি ও সিনিয়র শ্রোতা আনন্দ মোহন বাইন।
এই শ্রোতাবন্ধুর আটটি চিঠি আমরা একসাথে পেয়েছি। করোনাকালে ডাকযোগে এই প্রথম কারো চিঠি এলো আমাদের ঠিকানায়।
একদম ঠিক বলেছেন নাসির ভাই। তো এ শ্রোতাবন্ধু কি লিখেছেন তা জানতে ইচ্ছে করছে খুব।
বিশ্ব সংবাদ দৃষ্টিপাত অনুষ্ঠানের প্রশংসা করার পর তিনি প্রিয়জন অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। লিখেছেন, প্রিয়জনে শুনলাম এক ঝাঁক শ্রোতার পত্র, তবে সবই প্রশংসার, এটা ভালো লক্ষণ নয়। রিসেপশন রিপোর্ট পাঠানো DXRদের নামও উল্লেখ করা হলো। দুয়ারে আয়েশা সে পালকি গানটি যেন খাওয়া শেষে পাতে রসগোল্লার মতো, এমন প্রিয়জন সত্যি শ্রোতাদের মন কেড়ে নেয়।
এই শ্রোতাবন্ধু ভালো একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন। সত্যি বলতে কি, আমরা কেবল প্রশংসাসূচক চিঠিই চাই না, মাঝে মধ্যে গঠনমূলক সমালোচনাও থাকা উচিত চিঠিতে। তো ডাকযোগে চিঠি পাঠানোর জন্য আনন্দ মোহন বাইন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের ভোলাহাট থানার ছোট জামবাড়িয়া থেকে মোহাম্মদ আব্দুল হাকিম মিয়া একটি ইমেইল পাঠিয়েছেন। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে প্রতি সোমবারের চিঠিপত্রের আসর প্রিয়জন আমার নিকট খুবই পছন্দের একটি অনুষ্ঠান। এখান থেকে দেশ বিদেশের অনেক শ্রোতার চিঠির জবাব দেওয়া হয় এবং গুরুত্বপূর্ণ চিঠির মতামত তুলে ধরা হয়, যার মাধ্যমে অনেক অজানা বিষয়ে জানার সুযোগ হয়। তাই তো প্রিয়জনের কাছে মনের মাধুরী দিয়ে উত্তর পাওয়ার আশায় ইমেইলে চিঠি লিখে থাকি। চিঠির শেষাংশে এই শ্রোতাবন্ধু তিনটি প্রশ্ন করেছেন। তার প্রথম প্রশ্নটি হল, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানের সাথে কতজন কলাকুশলী, সাংবাদিক ও ভাষ্যকার কাজ করেন?
রেডিও তেহরানের বাংলা বিভাগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত 15 জন কলাকুশলী, এর মধ্যে পরিচালক সহ 2 জন ইরানি। ঢাকা ও কলকাতায় 2 জন সংবাদদাতাও রয়েছেন। বাকি 11 জন অনুবাদ, উপস্থাপনা, অনুষ্ঠান নির্মাণ সহ নানা ধরনের কাজের সঙ্গে সম্পৃক্ত।
আব্দুল হাকিম ভাইয়ের প্রশ্নের উত্তর দেওয়া হলো। আশা করি তার কৌতূহল মিটেছে। আসুরের পরের মেলটি এসেছে ভারতের উড়িষ্যার ভুবনেশ্বর থেকে, আর পাঠিয়েছেন আলোক দাস। তিনি লিখেছেন, 22 ফেব্রুয়ারি মঙ্গলবার রেডিও তেহরান থেকে প্রচারিত বিশ্ব সংবাদ সহ দৃষ্টিপাত অনুষ্ঠান খুব ভালো লেগেছে। দর্পণ অনুষ্ঠানে পাকিস্তান ও আফগানিস্তান শীর্ষক উপস্থাপনা বিশেষভাবে শিক্ষণীয় হয়েছে। ইতিহাসের পাতা থেকে কিছু অজানা তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে কথাবার্তা ও গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি খুবই চমৎকার লেগেছে।
শ্রোতাবন্ধু আলোক দাসকে ধন্যবাদ মতামত সমৃদ্ধ চিঠিটির জন্য। এবারের মেইলটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জের জলির পাট থেকে, আর পাঠিয়েছেন বিধানচন্দ্র টিকাদার। তিনি লিখেছেন, প্রতিদিনের মতো আজকেও আমার প্রিয় রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান খুব মন দিয়ে শুনলাম। আমি এখন অফিসের কাজে আমার কয়েকজন সহকর্মীকে নিয়ে পাহাড়ি জনপদ বান্দরবানে আছি, আর হোটেল রুমে বসে সেই সহকর্মীদের নিয়ে একসঙ্গে রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান শুনলাম। আমার সহকর্মীরা এমন সুন্দর অনুষ্ঠান শুনে খুবই প্রশংসা করল। তাদেরকেও নিয়মিত রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান অনলাইনে শোনার পদ্ধতি দেখিয়ে দিলাম।
সহকর্মীদের সঙ্গে রেডিও তেহরানের অনুষ্ঠানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য বিধানচন্দ্র টিকাদার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার গোবরিয়া গ্রাম থেকে জাহাঙ্গীর আলম পরদেশী পাঠিয়েছেন আসরের পরের মেইলটি। এটি অবশ্য প্রিয়জনে তাঁর লেখা প্রথম চিঠি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের আমি একজন নতুন শ্রোতা। সম্প্রতি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোহাম্মদ সাদত হোসেন স্যারের উৎসাহ ও অনুপ্রেরণায় রেডিও তেহরানের সাথে আমার যুক্ত হওয়া এবং অনুষ্ঠান শোনা। রেডিও তেহরানের অনুষ্ঠান শোনার শুরু করে আমি সত্যিই আনন্দিত। এমন সব সুন্দর অনুষ্ঠান শোনার সুযোগ করে দেয় রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ জানাই, সেই সাথে সাদত স্যারকেও ধন্যবাদ।
একজন নতুন শ্রোতা ও পত্র লেখক হিসেবে আপনাকেও আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি নিয়মিত অনুষ্ঠান শুনবেন এবং চিঠি লিখবেন।
তো বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে এক শ্রোতা বন্ধুর সাক্ষাৎকার। টেলিফোনের অপর প্রান্তে যিনি অপেক্ষা করছেন, প্রথমে তার পরিচয় জানা যাক।
আমি মোহাম্মদ ওসমান গনি, সভাপতি রূপগঞ্জ নেশামুক্ত বেতার শ্রোতা সংঘ, মোড়াপাড়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ বাংলাদেশ থেকে বলছি।
ভাই ওসমান গনি, আপনাকে প্রিয়জন অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনার কাছে জানতে চাচ্ছি, রেডিও তেহরানের সাথে আপনার পরিচয় কবে এবং কিভাবে?
আমি রেডিও তেহরান শুনি 96 থেকে, আর খুব জোর ছিলাম 97, 98, 99, 2000, 2001 পর্যন্ত। ওই সময় খুব প্রচুর লেখালেখি করতাম। তখন আমি রেডিওতে শুনতে আমাদের অনেক কষ্ট হতো, তারপরেও আমরা টিম ঘুরে ঘুরে চেষ্টা করতাম 8 ব্যান্ড 4 ব্যান্ড এরকম রেডিও দেখতে। আর এখন তো আমরা এটা খুব সহজ হয়ে গেছে, এখন আমরা অ্যাপস এর মাধ্যমে শুনতে পারি। আপনাদের ফেসবুক লাইভ এ অনেক সময় আমরা অনুষ্ঠান শুনি।
এ বেতারের এমন কিছু বৈশিষ্ট্যের কথা বলবেন কি, যার কারণে আপনি দীর্ঘ 26 বছর ধরে আমাদের অনুষ্ঠান শুনছেন?
আপনাদের বৈশিষ্ট্য হচ্ছে আপনাদের যে নিউজগুলো হয়, এগুলো আমার কাছে মনে হয় যে বস্তুনিষ্ঠ, সত্য এবং শিকড় থেকে তুলে আনা নিউজগুলো আপনারা প্রকাশ করেন। তাছাড়া শ্রোতাদের জন্য যে আপনারা অনুষ্ঠানগুলো করে থাকেন, শ্রোতাদের ভালোবাসা, আন্তরিকতা আপনাদের প্রতি, যেমন আপনারাও শ্রোতাদের যেরকম মূল্যায়ন করেন, এখনো আমরা আপনাদের সাথে যোগাযোগ করে আমি রাখতে চাই। কিন্তু হয়তো আমাদের সময় কারণে একটু বিলুপ্ত হয়ে গেল, আমরা তেহরানকে ভালোবাসি এখন আগের মতোই।
রেডিও তেহরান শোনার কারণে ইরান সম্পর্কে আপনার মনে নিশ্চয়ই একটা ধারণা জন্মেছে, তো ইরান সম্পর্কে কিছু বলতে চাইলে আপনি বলতে পারেন।
বিশ্বের যতগুলো দেশ আছে এর মধ্যে ইরান একটা আমার ফেভারিট দেশ। আমি আপনাদের দেশ সম্বন্ধে ইউটিউবে সার্চ দিয়ে আমি এগুলো দেখি। আপনাদের বিশেষ করে এটা রাজধানী যে তেহরান, এর আশেপাশের যে পরিবেশ বৈচিত্র্য, ওইগুলো আমার খুবই ভালো লাগে। আর বিশেষ করে পুরো ইরানটাই আমার কাছে মানে এমন মনে হয় মানে একটা স্বপ্নের দেশ। আমার একটা স্বপ্ন আমি আপনাদের এখানে কখনো একটা ট্যুর দিব, আপনাদের দেশটা আমি দেখব।
সবশেষে শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে আপনি তাও বলতে পারেন।
শ্রোতাদেরকে বলবো, বেশি বেশি আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠানের সাথে থাকেন, অনুষ্ঠান শুনেন, মতামত জানান, মেইল করেন, আর অনুষ্ঠান সবসময় মানে একজন আরেকজন একটু সহযোগিতা করেন শোনার জন্য, অথবা কোনো মানে লাইন আপ যদি কেউ না জানে তাকে একটু উৎসাহিত করেন।
তো ভাই ওসমান গনি, আজকের এই সাক্ষাৎকার পর্বে অংশ নেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
প্রিয় শ্রোতা, আপনি যদি রেডিও তেহরানের বার্ষিক ও মাসিক শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় অংশ নিতে চান, কিংবা আপনার মূল্যবান মতামত, পরামর্শ ও সাক্ষাৎকার প্রিয়জনে অথবা অনলাইনে প্রচার করতে চান, তাহলে চিঠি লিখুন এই ঠিকানায়, রেডিও তেহরান 1982@gmail.com অথবা রেডিও তেহরান @ws.irib.ir। শ্রোতাবন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে যে IRIB ফ্যান ক্লাব কিশোরগঞ্জ মুসলিম জনগোষ্ঠীর পাশে ইসলামী প্রজাতন্ত্র ইরান শীর্ষক প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছিল। ওই প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নওপাড়ার শ্রোতা নিজামুদ্দিন শেখ। তার লেখার কিছু অংশ প্রিয়জনের আজকের আসরে তুলে ধরছি। তিনি লিখেছেন,
ইরানের ইসলামী বিপ্লব মুসলিম জাতিগুলোর মধ্যে আত্মবিশ্বাস জোরদারের অনুপ্রেরণা হয়ে ওঠে। মুসলিম জাতিগুলোর সচেতন শিক্ষিত সমাজের অনেকেই এটা উপলব্ধি করতে থাকেন যে পাশ্চাত্যের ব্যর্থ মতবাদ ও সংস্কৃতির কাছে মাথা বিকিয়ে দেওয়ার মতো লজ্জাজনক আর কিছু হতে পারে না। ইসলামকে আঁকড়ে ধরার মাধ্যমে যে মুসলিম জাতিগুলো সম্মান অর্জন করতে পারে, ইরানের ইসলামী বিপ্লব তাও বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। ফিলিস্তিন ও কাশ্মীর সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলের মুক্তি আন্দোলনগুলো গভীরভাবে প্রভাবিত হয় ইরানের ইসলামী বিপ্লবের মাধ্যমে। বিশেষ করে মধ্যপ্রাচ্য তথা পশ্চিম এশিয়ায় বিপ্লবের গভীর প্রভাব আন্তর্জাতিক সম্পর্কের পুরনো সমীকরণকে বদলে দেয়।
নিজাম ভাইয়ের লেখার অংশবিশেষ পড়ে শোনানো হলো। পরবর্তী আসরে আরেকজন বিজয়ের লেখা তুলে ধরার ইচ্ছে রইল। আসরের পরের মেলটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারির শাপলা শর্ট ওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব থেকে, আর পাঠিয়েছেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি আব্দুল কুদ্দুস। রেডিও তেহরানের নতুন ধারাবাহিক সুখের নীর সম্পর্কে তিনি লিখেছেন, সুখের নীর নিঃসন্দেহে শ্রোতাদের পরিবারগুলোকে এক একটি সুখী পরিবার হিসেবে গড়ে তোলার জন্য অনুপ্রেরণাদায়ক অনুষ্ঠান। সুখের নীর এর বিগত পাঁচটি পর্বে আমরা ইরানি পরিবারের বৈশিষ্ট্য, সুখ শান্তিপূর্ণ আদর্শ পরিবার গঠনের উপায়, ইরানের একান্নবর্তী পরিবারের আদর্শ এবং 75 বছর বয়সী এক পরিবার প্রধানের 7 পুত্র ও 2 কন্যা নিয়ে সুখে শান্তিতে বসবাসের চমৎকার অনুকরণীয় দৃষ্টান্ত সম্পর্কে জেনেছি।
সুখের নীর অনুষ্ঠানটি থেকে আদর্শ পরিবার গঠনের অনুপ্রেরণা পাচ্ছেন জেনে ভালো লাগলো। তো চিঠি লেখার জন্য আব্দুল কুদ্দুস ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাদাত হোসেন পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি লিখেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে পাশ্চাত্যের মিডিয়াগুলো ইউক্রেনকে নির্যাতিত জাতি এবং জেলেনস্কিকে মহান নেতা হিসেবে তুলে ধরছে। তবে এর বিপরীতে রেডিও তেহরান নির্মোহভাবে খবর ও প্রতিবেদন প্রচার করে যাচ্ছে। রেডিওতে প্রচারিত এবং ফার্স টুডেতে প্রকাশিত খবর ও প্রতিবেদন থেকে আমরা জানতে পারছি যে ইউক্রেন কিভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রের তাঁবেদারি করতে গিয়ে ইরাক ও আফগানিস্তানের সেনা পাঠিয়ে মানুষ হত্যা করেছে।
ইউক্রেন ইস্যুতে রেডিও তেহরানের ভূমিকার প্রশংসা করে একটি বড় ছোট লেখা পাঠিয়েছেন সাদত ভাই। তার পুরো লেখাটি ফার্স টুডেতে প্রকাশ করা হয়েছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। তো সময় উপযোগী বিষয়ে মতামত জানানোয় শাহাদুত হোসেন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে মোহাম্মদ নাজিমউদ্দিন পাঠিয়েছেন আসরের শেষ মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরান বাংলা বিভাগের সৌজন্যে নানাবিধ অনুষ্ঠানের মাধ্যমে আমরা যেমন ইরানের নানা বিষয় সম্বন্ধে জানতে পারছি, সেই সাথে জানতে পারছি কোরআন ও সুন্নার আলোকে দীন ইসলামের নানাবিধ আলোচনা, ইরানের প্রতিরক্ষা যুদ্ধের ধারাবাহিক আলোচনার সাথে মধ্যপ্রাচ্যের নানাবিধ খবর, খবরের বিশ্লেষণ ও তার নানা দিক নিয়ে আলাপচারিতা। পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার এই স্লোগানকে বাস্তবায়ন করতে রেডিও তেহরান শ্রোতাবান্ধব নানা কর্মসূচি গ্রহণ করেছে বলেও চিঠিতে উল্লেখ করেছেন এই সিনিয়র শ্রোতা।
রেডিও তেহরান সম্পর্কে মূল্যায়ন ধর্মী লেখাটির জন্য নাজিমউদ্দিন ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে কয়েকজন ডিএক্সআর এর নাম ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠানের শ্রবণ মান জানিয়ে ইমেল করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে রিফাতে জামিল ইউসুফ জাই, কুষ্টিয়া থেকে মোখলেসুর রহমান, মোহাম্মদ আব্দুল মান্নান চাপাই নবাবগঞ্জ থেকে, ভারতের ছত্তিশগড়ের ভিলাই থেকে আনন্দমোহন বাইন, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর থেকে বিধানচন্দ্র সানাল এবং রাশিয়ার সারাটোভ থেকে দিমিত্রি এলাগিন।
কষ্ট করে শর্টওয়েভে অনুষ্ঠান শুনে রিসেপশন রিপোর্ট পাঠানোর জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য রয়েছে একটি কবিতা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরোনামের কবিতাটি লিখেছেন কবি আল মাহমুদ আর আবৃত্তি করেছেন আবৃত্তি বাংলাদেশের সভাপতি মুস্তাগিসুর রহমান মুস্তাক।
গভীর আধার কেটে ভেসে ওঠে আলোর গোলক, সমস্ত পৃথিবীর যেন গায়ে মাখে জ্যোতির পরাগ, তার পদপ্রান্তে লেগে নড়ে ওঠে কালের দোলক, বিশ্বাসে নরম হয় আমাদের বিশাল ভূভাগ, হেরার বিনীত মুখে বেহেশতের বিচ্ছুরিত শেদে শান্তির সোহাগ যেন তাঁর সেই ললিত আহ্বান, তারি করাঘাতে ভাঙে জীবিকার কুটিল প্রভেদ, দুঃখীর সমাজ যেন হয়ে যাবে ফুলের বাগান, লাত মানাতের বুকে বিদ্ধ হয় দারুণ সায়ক, যেসব পাষাণ ছিল গঞ্জনার গৌরব পাথর, একে একে ধসে পড়ে ছলনার নকল নায়ক, পাথর চৌচির করে ভেসে আসে ইমানের স্বর, লাঞ্ছিতের আসমানে তিনি যেন সোনালি ইগল, ডানার আওয়াজে তার কেঁপে ওঠে বন্দির দোয়ার, ছিন্ন ভিন্ন হয়ে যায় জাহেলের সামান্য শিকল, আদিগন্ত ভেদ করে চলে সেই আলোর জোয়ার, আদিগন্ত ভেদ করে চলে সেই আলোর জোয়ার, আদিগন্ত ভেদ করে চলে সেই আলোর জোয়ার।
কবিতাটি শুনলেন তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন, আবারও এ কামনা করে বিদায় নিচ্ছি প্রিয়জনের আজকের আসর থেকে।
প্রান্তিক আয়োজনে এখন রয়েছে কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 9 মে সোমবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম তারা কথা রাখেনি বাণিজ্য মন্ত্রী প্রথম আলো। বাংলাদেশে 3.5 কোটি শিশুর রক্তে উচ্চ মাত্রার সীসা, বিষক্রিয়ায় মৃত্যুহারে বিশ্বে চতুর্থ, মানব জমিন। সব আসনে ইভিএমে ভোট কঠিন, ইসি ইত্তেফাক। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে এডিবির সহায়তা চান প্রধানমন্ত্রী, যুগান্তর। হানিফ বললেন আগামী নির্বাচন সরকারের অধীনেই হবে এবং বিএনপিও অংশ নেবে। বাংলাদেশ প্রতিদিন। কর্মস্থলে ফিরলেন টিটি শফিকুল, কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামালো বিএসএফ, উদ্ধার কয়েক কোটি টাকার হিরোইন। সংবাদ প্রতিদিন, সরকারের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, স্বেচ্ছা মৃত্যুর আবেদন গুজরাটের 600 মুসলিম মৎস্যজীবীর। আজকাল রাষ্ট্রদ্রোহ আইনে পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা মোদি সরকারের। আনন্দবাজার পত্রিকা।
শ্রোতা বন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। ব্যবসায়ীদের বিশ্বাস করেছিলাম তারা কথা রাখেননি বলেছেন বাণিজ্যমন্ত্রী। দৈনিক প্রথম আলোর এই শিরোনামের খবরে লেখা হয়েছে সয়াবিন তেল নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা কারসাজি করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। তিনি বলেন ডিলার ও খুচরা ব্যবসায়ীদের কারচুপির কারণে বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে, দামও বেড়েছে। তবে বাজারে সয়াবিন তেলের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরও বলেন ব্যবসায়ীদের আমি বিশ্বাস করে বলেছিলাম আপনারা দাম বাড়াবেন না, কিন্তু তারা দাম বাড়িয়েছেন। তাদের বিশ্বাস করা ছিল আমার ব্যর্থতা, এভাবে বলা আমার ঠিক হয়নি।
1.5 বছরের মধ্যে সর্বনিম্ন রিজার্ভে টান, মানব জমিনের শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে করোনা মহামারীর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর থেকেই বেড়ে চলেছে আমদানি ব্যয়, এর বিপরীতে বাড়ছে না রেমিটেন্স এবং রপ্তানি আয়। ফলে মাত্রাতিরিক্ত আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে বাংলাদেশের বিদেশি মুদ্রার সঞ্চয়ন বা রিজার্ভে টান পড়েছে। জানা গেছে বেশ কয়েক বছর ধরে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়তে থাকে, একের পর এক রেকর্ড হয়। তবে বর্তমানে আমদানি ব্যয় বাড়ায় রিজার্ভ একটানা কমে 41.90 বিলিয়ন ডলারে
নেমে এসেছে। সংশ্লিষ্টরা বলছেন, মূলত আমদানি বাড়ার কারণেই রিজার্ভ কমছে। এছাড়া প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের নিম্নগতি রিজার্ভ কমার আরও একটি কারণ বলে জানিয়েছেন তারা।
বাংলাদেশে 3.5 কোটি শিশুর রক্তে উচ্চমাত্রার সীসা, বিষক্রিয়ায় মৃত্যুহারে বিশ্বে চতুর্থ বাংলাদেশ। মানবজমিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, বাংলাদেশের 3.5 কোটি পর্যন্ত শিশুর রক্তে বেশ উচ্চমাত্রায় সীসা রয়েছে, যা তাদের স্বাস্থ্য ও বিকাশের ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি করতে পারে। সীসার বিষক্রিয়ায় শিশুদের জীবন বিপন্ন করে তুলছে। সীসার বিষক্রিয়ার কারণে মৃত্যু হারের দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। সম্প্রতি ইউনিসেফ বাংলাদেশ এমন ভয়াবহ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি উদ্বেগ প্রকাশ করে বলেছে, সীসার বিষক্রিয়া শিশুদের জন্য মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে, বিশেষ করে এটা 5 বছরের কম বয়সী শিশুদের জন্য আরও বেশি ক্ষতিকর। এটি শিশুদের মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি করতে পারে এবং তাদের পূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। শুধু বাংলাদেশে আনুমানিকভাবে 3.5 কোটি শিশুর রক্তে সীসার মাত্রা খুব বেশি।
সব আসনে ইভিএমে ভোট কঠিন বললেন ইসি। ইত্তেফাকের এ খবরে লেখা হয়েছে, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম ব্যবহার নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। যদিও কয়েকটি দেশ ইভিএম ব্যবহার করে পরে পিছু হটেছে, তবে আগামী জাতীয় নির্বাচনে 300 আসনে ইভিএমে ভোট করা কঠিন বলে মনে করছেন নির্বাচন কমিশন। কেননা সব সংসদীয় আসনে ভোটের জন্য 4.5 লাখ ইভিএম প্রয়োজন হলেও ইসির হাতে রয়েছে মাত্র 1.5 লাখ ইভিএম। ইসির সূত্র বলছে, আগামীতে সব নির্বাচনেই ইভিএম ব্যবহারের দিকে ধীরে ধীরে এগোচ্ছে বর্তমান কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন কমিশন। ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার নিয়ে বরাবরই রাজনৈতিক বিতর্ক রয়েছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ সহ সমমনা দলগুলো ইভিএম ব্যবহারের পক্ষে মত দিলেও বিএনপি সহ তাদের শরিকরা বিপক্ষে অবস্থান নিয়েছে। ইভিএম নিয়ে আছে বিতর্ক, জটিলতার কারণে উন্নত দেশগুলো ইভিএম ব্যবহার থেকে সরে যাচ্ছে। যুক্তরাষ্ট্র এবং ভারতের নির্বাচনেও ইভিএম ব্যবহার নিয়ে বিতর্ক রয়েছে। পৃথিবীর শতকরা 90% দেশে ইভিএম পদ্ধতি নেই। যে কয়েকটি দেশে এটি চালু করেছিল তারাও এখন এটি নিষিদ্ধ করেছে।
এবারে ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকালের এক খবরে লেখা হয়েছে, স্বেচ্ছা মৃত্যুর আবেদন জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন 600 মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে গুজরাটের পোরবন্দরে। সেখানকার গোসাবারা জলাভূমির মৎস্যজীবীদের নেতা আল্লা রাখা ইসমাইল ভাই থিম্মার গুজরাট হাইকোর্টে আবেদন করেছেন, তাদের অর্থনৈতিক অবস্থা দিনে দিনে চরম খারাপ হয়েছে। তার কারণ বিজেপি শাসিত গুজরাট সরকারের বৈষম্য। পরিস্থিতি এতটাই খারাপ যে জীবন ধারণ করাটাই দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে। তাই তিনি এবং তার সঙ্গে 600 জনকে স্বেচ্ছা মৃত্যুর অনুমতি দিক আদালত।
পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার 1 কোটি টাকার হেরোইন। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, বিএসএফ সূত্রের খবর, অমৃতসরের সীমান্তবর্তী ভারোপাল গ্রামে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় 10 কিলোগ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। ওই মাদকের মূল্য প্রায় 45 কোটি টাকা বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে এক টুইটে বিএসএফ জানিয়েছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পাচার করার আরও একটি চেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। তাৎপর্যপূর্ণভাবে রোববার পাঞ্জাবের তারন তারান থেকে 2 ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়। নিরাপত্তা রক্ষীরা মনে করছেন, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ওই বোমাটি ভারতে পাচার করা হয়েছিল।
রাষ্ট্রদ্রোহ আইনের পুনর্বিবেচনা হবে, সুপ্রিম কোর্টে হলফনামা মোদি সরকারের। আনন্দবাজার পত্রিকার এই শিরোনামের খবরে লেখা হয়েছে, রাষ্ট্রদ্রোহ আইন নিয়ে পুনর্বিবেচনা করবে কেন্দ্র, আজ সুপ্রিম কোর্টে জানালো মোদি সরকার। হলফনামায় কেন্দ্র সুপ্রিম কোর্টকে বলেছে, ভারতীয় দণ্ডবিধির 124A ধারার পুনরায় পরীক্ষা এবং পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রদ্রোহ আইনের বৈধতাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে কেন্দ্র আগে জানিয়েছিল যে রাষ্ট্রদ্রোহ আইন বাতিলে তাদের সায় নেই।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি।
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
এবার শিরোনাম সহ সংক্ষিপ্ত সংবাদ। ইয়েমেনের একটি গণমাধ্যম জানিয়েছে, সৌদি আরব ইয়েমেনের কয়েকটি প্রদেশ নিজ ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করে নেওয়ার পরিকল্পনা করছে। সৌদি সরকার কয়েকটি মিত্র আরব দেশকে সঙ্গে নিয়ে গত 7 বছর ধরে দারিদ্র পীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। ইয়েমেনের ক্রাটার স্কাই নামে একটি ওয়েবসাইট সম্প্রতি জানিয়েছে, সৌদি আরবের কয়েকজন কর্মকর্তা ইয়েমেনের হাজারমাউথ, সাবোয়া, আল মাহরা এবং আরিয়ান প্রদেশের কিছু লোক নিয়ে গঠিত কমিটির সঙ্গে এ বিষয়ে বৈঠক করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে নতুন একটি গ্যাস চুক্তিতে পৌঁছেছে প্রতিবেশী ইরাক। ইরাকের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ মুসা আল এবাদি গতকাল এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, ইরাকে গ্যাস সরবরাহ বাড়াতে ইরান রাজি হয়েছে। নতুন চুক্তির আওতায় ইরান প্রতিদিন 3 কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করবে। ইরাকি মুখপাত্র আরও বলেন, নতুন চুক্তিতে বাগদাদ এই প্রতিশ্রুতি দিয়েছে যে আগামী 3 বছর ধাপে ধাপে পূর্ববর্তী পাওনা পরিশোধ করবে ইরাক। 2020 সালে ইরান প্রতিবেশী ইরাকে প্রতিদিন গ্যাস সরবরাহ কমিয়ে দিয়েছিল। সে সময় ইরান প্রতিদিন ইরাকে 1 কোটি ঘনমিটার গ্যাস সরবরাহ করত। ইরাকের কাছে $500 কোটি বিল বকেয়া পড়ার কারণে ইরান এই ব্যবস্থা নিয়েছিল। শ্রমিকদের সঙ্গে বৈঠক করলেন ইরানের সর্বোচ্চ নেতা। বললেন, উৎপাদন বন্ধের বিদেশি ষড়যন্ত্র নস্যাতে সামনের সারিতে ছিল শ্রমিক সমাজ। ইসরায়েলি বাহিনীর গুলিতে 3 ফিলিস্তিনি শহীদ। জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে আন্তর্জাতিক সমাজের প্রতি ফিলিস্তিনের প্রধানমন্ত্রীর আহ্বান। ঘূর্ণিঝড় অশনির অবস্থান এখনও বাংলাদেশ থেকে 1000 কিলোমিটার দূরে। এরপরও উপকূলীয় এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। এবং প্রচণ্ড গণবিক্ষোভের মুখে পদত্যাগ করলেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে। সংঘর্ষ ও কারফিউ চলছে। শ্রোতা বন্ধুরা, আপনার ভালো সুস্থ থাকুন এই কামনা করে রেডিও তেহরান থেকে আমি বাবুল আখতার এখনকার মতো এখানে বিদায় চাইছি। Thank you.